إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ويقول الرسول صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد ويقول الرسول صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الإمام الترمذي وفي حديث عند البخاري ومسلم عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের উদ্দেশ্যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অতঃপর লালন পালন করছেন আমাদের দেহের সমস্ত প্রয়োজন যিনি পূরণ করছেন তার পাশাপাশি আমাদের অন্তরাত্মার যত প্রয়োজন সেগুলো যিনি পূরণ করছেন তারপর সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যিনি সমগ্র উম্মতের ওস্তাদ ছিলেন মুআল্লিম ছিলেন আখিরি নবী রাসূল ছিলেন আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা ছিলেন মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি ছিলেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমার খুতবার বিষয় হলো ইত্তেবা ও সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারার অনুসরণ করা তার লাইফ স্টাইলকে অনুসরণ করা যেই পরিবেশে যেভাবে তিনি কাজ করেছেন যেভাবে বক্তব্য দিয়েছেন যেভাবে তার কর্মচরিত্র তিনি গড়েছিলেন উম্মতকে ঠিক সেভাবে চলতে হবে সেভাবে চলাই উম্মতের জন্য আল্লাহর কাছে পছন্দনীয় যদি উম্মত জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় বিভ্রান্তি থেকে পথ হারানো থেকে পরিত্রাণ চায় এবং সিরাতে মুস্তাকিমের উপর থাকতে চায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারাকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করতে হবে তাওহীদ এবং ইত্তেবায়ে সুন্নাহ এ দুটোই হলো বাঁচার উপায় তাওহীদের সামগ্রিক মর্ম হল আমরা আল্লাহর জন্যই এই পৃথিবীতে আগমন করেছি, আর কারোর জন্য নই। আমাদের জীবনটা আল্লাহর জন্যই, আর কারোর জন্য নয়। মৃত্যুর মাধ্যমে আরেক জগতে চলে যাব, সেটাও আল্লাহর জন্যই, যেটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সূরা আনআম 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার যাবতীয় ইবাদত বন্দেগী, এমনকি আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের স্রষ্টা, প্রতিপালক। নবীজি ভোরবেলায় উঠে বলতেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা, আল্লাহ আপনার সাহায্যেই, আপনাকে নিয়েই ভোর করেছে, আর কাউকে নিয়ে নয়, আর কারো সাহায্যে নয়। অবিকা আমসাইনা, আপনাকে নিয়েই সন্ধ্যা করব, আপনার সাহায্যে সন্ধ্যা করব, আর কাউকে নিয়ে নয়, কারো সাহায্যে নয়। অবিকা নাহিয়া, আপনাকে নিয়েই বেঁচে থাকব, আপনি আমার বাঁচার অবলম্বন। অবিকা নামুত, আপনাকে নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ব, আপনি আমার মৃত্যুর অবলম্বন, মৃত্যু পরবর্তী জীবনের সাথী, সাহায্যকারী, সব কিছু। এটাই তো তাওহীদ, আমরা আল্লাহর জন্য হয়ে গেলাম। সূরা তাওবার 111 নম্বর আয়াতে তো ক্লিয়ার করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান, তাদের মাল বিনিময় হিসেবে দেবেন জান্নাত। আমরা তো সব বিক্রি হওয়া, আমাদের কিছুই নেই, আমাদের বোর্ডের মালিক আমরা না। আমরা যদি মালিকানা দাবি করি তাহলে বিক্রয় শুদ্ধ হয়নি, জান্নাত পাবো না। আর যদি বিক্রয় শুদ্ধ হয়ে থাকে তাহলে আর কোনো মালিকানা নাই, বোর্ডের কোনো মালিকানা আমাদের নেই, এটা আল্লাহর মালিকানা। উনি যেভাবে বলবেন, যখন বলবেন, যা করতে বলবেন, ঠিক সেভাবে চলতে হবে, চালাতে হবে, নিজেকে বিলীন করে দিতে হবে। এটাই তাওহীদ, একত্ববাদ, আল্লাহর জন্য হয়ে গেলাম। ভোরে উঠে তাই তো নবীজি বলতেন, আল্লাহুম্মা মা আসবাহাবি মিন নিয়মা, আল্লাহ আজকে ভোরে যত নিয়ামত আমার জীবনে এসেছে, আও বি আহাদি মিন খালকিক, অথবা আপনার কোন সৃষ্টির জীবনে আজকের প্রত্যুষে যা এসেছে, ফামিন কাওয়াহাদাক, শুধু আপনার কাছ থেকে এসেছে, লা শারীকা লাক, আমার যাবতীয় নেয়ামত বা কোনো সৃষ্টিকে যত অবদান, রাহমত, নেয়ামত, বরকত আপনি দিয়েছেন, এর মধ্যে আপনার কোনো অংশীদার নেই, শুধুই আমরা আপনার। আমরা যেমন বলি, যার নুন খাই তার গুণ গাই, আমরা আপনারই নুন খাই, আপনারই সব কিছু ভোগ করি, ফালাকাল হামদু ওয়ালাকা শুক্র, অতএব প্রশংসা যদি থাকে সেটা আপনার, শুক্রিয়া যদি করে থাকি তাহলে আপনারই জন্য করব, আর কারণ। হ্যাঁ, হাদিসে যেটা এসছে, কোনো মানুষের মাধ্যমে আল্লাহর কোনো নেয়ামত পেলে আল্লাহ শুক্রিয়ার পরে তারও একটু শুক্রিয়া করতে হয়, সেটা আল্লাহ শুক্রিয়ারই অংশ। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো সৃষ্টির শুক্রিয়া আদায় করা হয় এমনভাবে আল্লাহর কোনো উল্লেখই নেই, আপনি সব দিয়েছেন, আপনি এলাকার কৃতি সন্তান, এলাকার গৌরব, আপনি এলাকার অমুক তমুক, আপনি আপনার কারণে আজকে এইসব হয়েছে, আল্লাহ নাই কোনো কথাই নেই, এটা কুফুরি, এটা আল্লাহকে ভুলে যাওয়া, এটা শিরক। সূরা নাহলেতে আল্লাহ বলেছেন, ইয়ারিফুনা নিয়মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, এরা আল্লাহ নিয়ামত বুঝে, বুঝে না যে এমনটা নয়, বুঝে শুনেই অস্বীকার করে, ইনকার করে, এটা কুফরি। প্রিয় ভাইয়েরা, তাওহীদের মর্ম তো এটাই, আমার জীবন সম্পদ যা আছে সব কার, আল্লাহর, বিক্রি হয়ে গেছি আমি। বিক্রির পরে আমি নিয়েছি জান্নাত, আল্লাহকে দিয়েছি আমার দুনিয়ার সামান্য কিছু ওয়েলথ সম্পদ যা আছে, অল্প কিছু। গোটা পৃথিবীটাই যেখানে মশার ডানা সমান নয়, গোটা পৃথিবীর সর্বকালের সমস্ত সম্পদ একসাথ করলেও মশার ডানার সমান নয় আল্লাহর কাছে। لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء সারা পৃথিবী যদি আল্লাহর কাছে একটি মশার ডানার সমানও হতো, কোনো কাফেরকে এক গ্রাস পানিও তিনি পান করাতেন না। কিন্তু সমগ্র পৃথিবীর ধনরত্ন মিলেও একটি মশার ডানার সমান নয় সারা পৃথিবী। তাহলে আপনার আর আমি যে ঢাকা শহরে একটুখানি জায়গা জমির মালিক, আমাদের গোটা পৃথিবীটাই, মাটির গ্রহটাই একটা মশার ডানার সমান নয়। আপনি যেটুকুর মালিক এইটুকু কিসের সমান হবে? এটুকে সমান করতে গেলে কোন অনুপরমাণু কিসের সাথে যে সমান হবে সেটা আল্লাহ ছাড়া এটা আর কেউ বলতে পারবে না। এইটুকুর বিনিময়ে আপনি পাচ্ছেন বিশাল জান্নাত। আল্লাহু আকবার! এটা যিনি ক্রেতা, আমাদের জানমালের ক্রেতা, তিনি জান্নাত দিবেন এটা মনস্থ করেছেন। এই জন্য যেমন কোনো বিশাল বড় লোক এতিম বাচ্চা যার কিছুই নেই, এ তুমি আমার এই শহরের এই এই যে বিশাল বাগান ইন্ডাস্ট্রি সব তোমাকে আমি এখন দান করব, দান না তোমার কাছে বিক্রি করব, কিনে নাও। সে বললো আমার তো পয়সা নেই। আরে কি আছে পকেটে হাত দাও, 2 টাকার নোট একটা পেয়েছে, আচ্ছা এইটাই দাও, এর বিনিময়ে তোমাকে দিয়ে দিলাম, যাও। তারপরে টাকাটা এখানে একটা বাহানা মাত্র, উনি দিতে চেয়েছেন এটাকে উপলক্ষ করে দিয়ে দিয়েছেন। বিষয়টা এরকম, আল্লাহ তাআলা এত বিরাট জান্নাত, যার একটা স্বর্ণের ইট সারা পৃথিবীকে 100 কোটি বার বিক্রি করলেও ওর দাম হবে না। যেখানে সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিটি 10টি পৃথিবী লাভ করবে, সেখানে এই বিক্রিতে কার আগ্রহ থাকা উচিত নয় বলেন? যত তাড়াতাড়ি পারা যায়, উনি যখন কিনতে চেয়েছেন আমার এই খড়কুটো, এটার বিনিময়ে আমাকে একটা সাম্রাজ্য দেবেন, একটা বৃহস্পতি গ্রহ দান করবেন কম পক্ষে সর্বনিম্ন 10 পৃথিবী। আল্লাহু আকবার! প্রিয় ভাইয়েরা, এটা তো তাওহীদের শিক্ষা। আর তাওহীদের শিক্ষা শিক্ষিত হওয়ার পরে এর একটা লাইফ স্টাইল আছে, সেই লাইফ স্টাইলটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল। তার বাইরে যেতে পারবেন না। বিক্রির পরে বিক্রেতা বলে দিয়েছে যে আমার তো এগুলি আমার সম্পদ, এখন তোমার বডি, তোমার ঘর, তোমার বাড়ি, জায়গা জমি, ইন্ডাস্ট্রি, ব্যাংক ব্যালেন্স, তোমার যা আছে, তোমার যৌবনটা এখন আমার, তোমার বার্ধক্য আমারই হবে, যা আছে সব তো এখন আমার, তো আমি এটাকে ইউজ করতে চাই মুহাম্মদী তরিকায়। আমার বান্দা, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমার কাছে ওনার সব বিক্রি করে দিয়ে যেভাবে আমার কথা মতো ইউজ করেছেন, জিনিস তো আমার, আমি মালিক, তুমি তো কিছু না, এখন আমি ইউজ করব, আমি ব্যবহার করব, তো আমার ব্যবহারের নিয়মটা আমি জানিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতএব আমার এই সম্পদগুলি, তোমাদের বডি, তোমাদের ঘর বাড়ি সম্পদ ইত্যাদি কিভাবে ইউজ করব, আমার মুহাম্মদ যেভাবে ইউজ করেছেন সেভাবে, ওইটাই আমার নির্দেশ, ওনার মতো করে আমার কাজে আমার জন্য তুমি ইউজ করবা, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়েছি। চুক্তি কিন্তু এটা। এখন চুক্তির পরে আপনি আল্লাহকে কিছুই দিতে রাজি না, ফজর হলে ঘুমাই থাকবেন কেন? চুক্তি নিয়ে আপনি ঘুমাবেন কেন? আপনার বডির আপনি মালিক হলে ঘুমাতেন, বিক্রি না হলে ঘুমাতেন, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে আপনি ঘুমিয়ে থাকতেন? এটা যেই মালিক কিনে নিয়েছে তার এখন কাজ আছে এটার, এখন আজান হয়ে গেছে, সাথে সাথে মসজিদে নিতে হবে এটাকে, এই বডিটা নিয়ে কষ্টে সৃষ্টে মসজিদে হাজির হবেন, সেখানে ওনার কিছু পছন্দের কাজ আছে, আল্লাহ আকবার বলে দাঁড়াবেন, কারণ যিনি কিনেছেন তো উনি এই জন্য কিনেছেন, ওনাকে প্রশংসা দেবেন, ওনার তো কোনো অভাব নাই, ওনার কোনো অভাব নাই, ওনার একটা ভাব আছে, উনি ভাবটা চান, হৃদয়ের ভালোবাসাটা চান, সৃষ্টির কাছে প্রশংসা চান, শাহানশাহ রাজাধিরাজ, এখন রাজদরবারে এই বডিটাকে নিতে হবে। অতএব আপনি ঘুমাবেন, আপনি চুক্তি লঙ্ঘন করলেন, আপনি মুনাফেক, বিশ্বাসঘাতক, তাও আবার জাত্তার সাথে না, বিশ্বজাহানের শাহানশাহর সাথে বিশ্বাসঘাতকতা করলেন, কত ভয়ঙ্কর অপরাধ, কত চরিত্রহীনতা, এটা কত বড় দুর্নীতি, যে লোকটা এইরকম ভালো একজন রব্বুল আলমিনের সাথে বেচাকিনি করেও সেখানে প্রতারণা করতেছে, এর চেয়ে বড় দুর্নীতি পৃথিবীতে আর হয়? আমাদের দুর্নীতি দমন কমিটি যে দুর্নীতিগুলো দমন করে ওগুলো খুব নর্মাল ব্যাপার, মানুষের ব্যাপার, এটা অনেক পরের ব্যাপার। কিন্তু আল্লাহর সাথে যেটা, আল্লাহ আকবার। এই দুর্নীতি দমনের জন্য তো আবু বকরের দরকার, ওমরের দরকার, আলীর দরকার, কিন্তু সেই কপাল তো আমাদের নাই। এখন এই দুর্নীতি দমন নিজেরাই করতে হবে। ওমর যেমন দিন শেষে রাত হলে নিজের পায়ে নিজে পেটাতেন যে ওমর কি করেছিস আজকে, চুক্তি ঠিক রেখেছিস, দায়িত্ব পালন হয়েছে আজকে, এত দায়িত্ব পালন করেও নিজেকে নিজে শাসন করতেন। মানে আমাদের যেহেতু শাসনকর্তা নাই এরকম, অতএব ব্যথ একটা রাখবেন, নিজেকে নিজে শাসন করবেন, ভেতাবেন যে আত্মপ্রহার করতে হবে। এই প্রহার নিজে করতে পারলে আর আখেরাতে ইনশাআল্লাহ প্রহার খেতে হবে না। আমাদের নফস, আমাদের ব্যক্তিসত্তাগুলি এগুলো গরু, হায়ওয়ান, জানোয়ারের মতো, এগুলো দুনিয়ার ভোগের দিকে ছুটে, এগুলোকে শাসন করতে হয়, সেজন্য করতে হবে। তা ইত্তেবা ও সুনান, এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আল্লাহর কাছে বিক্রি হওয়া জান মাল ইউজ করতে হবে যদি জান্নাত চান। আল্লাহর সাথে চুক্তি খেলাপ করলে কি হবে, যেমন এক মুনাফিকের কথা আল্লাহ বলছেন সূরা তাওবার মধ্যে, অমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন। তারা চুক্তি করলো আল্লাহর সাথে, যদি আল্লাহ আমাদেরকে তার অনুগ্রহ সম্পদ দান করেন, ধনবিত্ত দান করেন, লানাসাদদাকান্না, অবশ্যই আমরা দান করব, অবশ্যই দানবীর সৎকর্ম পরায়ণদের কাতারভুক্ত হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, আল্লাহ যখন সম্পদ দিলেন এখন কৃপণ হয়ে গেল, এখন আর দেয় না, সম্পদ পাওয়ার আগে এই করব সেই করব, এই দান করব সে দান করব, সব চুক্তি, সম্পদ পাওয়ার পরে এখন আর দেয় না। মদিনার ইবনু জামিলের মতো, ইবনু জামিল নবীজির কাছে দোয়া করলো, আমার দারিদ্র বিমোচিত হোক, আমি একটু সম্পদশালী হই, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। তিনি দোয়া করলেন, ইবনু জামিলের পশু সম্পদ বাড়তে বাড়তে এমন হলো মদিনায় আর জায়গা হয় না, পাশে চলে গেলেন, ওখানেও জায়গা হয় না আরও পাশে চলে গেলেন। পরে জাকাতের তহসিলদার কালেক্টর যখন গেলেন, উনি বললেন জাকাত টাকা দেওয়ার মতো এখন আমার সামর্থ্য নেই, আমার অনেক পানা দেয় না, আল্লাহু আকবার। অথচ ওয়াদা করে নবীজি দোয়ার বরকতে সে সম্পদ পেয়েছিল। পরে নবীজি আর তার জাকাত নিলেন না, জাকাত নিয়ে হাজির হয়েছে আর নিলেন না, আবু বকর সিদ্দিকের কাছে আসছে উনিও নিলেন না, ওমরের যুগে আসছে দেয়ার জন্য উনিও নিলেন না, তার জাকাতটা আর আল্লাহ কবুলই করলেন না। আল্লাহ সেখানে বলেছেন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, এদের হৃদয়ের গভীরে মুনাফিকি ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, বিমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু, আল্লাহর সাথে কৃত ওয়াদা যে খেলাপ করেছে এর কারণে, অবিমা কানু ইয়াকযিবুন, আর যে মিথ্যা কথাটা বলেছে আল্লাহর সাথে সরাসরি, এই মিথ্যার তিরস্কার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তার জাকাতে আর কবুল করার আর কোনো ব্যবস্থা রাখলেন না, সে আসলো ঠিকই কিন্তু নেয়া হলো না। অতএব আল্লাহ তাআলার সাথে কৃত চুক্তি আমাদের হয়েছে যেদিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদুর এক অর্থ হলো শপথ, সাক্ষ্য, স্বীকৃতি, আমি শপথ সাক্ষ্য স্বীকৃতি দিচ্ছি যে আমি আল্লাহর নিয়মত চলব, আল্লাহর জন্য সব কাজ করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মতো, লাইফ স্টাইল মতো, তার জীবনধারার মতো আমার জীবনধারা আমি গড়ব, এটা তো শপথ নিলাম, শপথ বাক্য এটা। কিন্তু আজকে কোথায় আমাদের সেই জীবনধারা, আমরা মুসলিমরা কোথায় চলে গেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেন প্রতি খুতবায়, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে সুপথ দেখাবেন তাকে গোমরাহ করার আর কেউ নেই, ও মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে বিভ্রান্ত করবেন তাকে হেদায়েত দেওয়ার কেউ নেই, কোন পীর, কোন ফকির, কোন ইমাম, কোন খতিব, কোন বুজুর্গ, কোন পোপ, কোন ফাদার, পুরোহিত, ঠাকুর, ব্রাহ্মণ, ধর্মগুরু, কোন নবী, কোন রাসূল, কোন ফেরেশতা, কোন সৃষ্টি, তাকে আর সিরাতে মুস্তাকিমে আনতে পারবে না, কারণ হেদায়েতের বিষয় শুধু আল্লাহর কাছে। $500 দিলে আমার উনি দোয়া করে দিবেন আমি হেদায়েত পেয়ে যাব, মিথ্যা কথা। সারা জীবন সুদ ঘুষ খেয়ে হুজুরকে ১০০০০০ নজরানা দিব আর আমি হেদায়েত হয়ে যাব, বরং আরো গোমরাহি বাড়লো। ওই লোক এক গোমরা, তাকে আরো ১০০০০০০ নজরানা দিলাম, চুরি চামারি করে মানুষের হক ওকে দিলাম, আরো পাপ করলাম। হেদায়েত তো ওর হাতে না, হেদায়েত কার হাতে? এই জন্যই প্রতি রাকাত সালাতে সূরা ফাতিহা আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি দেখান আমাদেরকে, আপনি আপনি আল্লাহ, আপনি দেখান আমাদেরকে সরল পথ। ডাইরেক্ট আল্লাহ দেখাবেন, হেদায়েতটাই নবীর কাছে আল্লাহ দেননি। কিন্তু আমাদের রাষ্ট্র সমাজে, বর্তমান পৃথিবীতে, বিশ্ব সমাজে অনেক লোকেরা দাবি করে যে হেদায়েত আমাদের কাছে, এই লাইনে আসো আমরা হেদায়েত করে দেব। এমন ভাব দেখায় মনে হয় যেন ওনার পদধূলি নিলে আমি পেয়ে গেলাম। পেয়ে গেলাম কি জান্নাত না জাহান্নাম, কি যে পেলাম এটা তার খোঁজ নাই। বেশিরভাগ ক্ষেত্রে জাহান্নাম প্রাপ্তি হয়, কারণ হেদায়েত এদের কারো কাছেই নয়। হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য ফতি খুতবায় বলতেন, আল্লাহ যদি কাউকে গোমরা করেন তাকে হেদায়েত করার কেউ নাই, অমুকের ফয়েজে উনি হেদায়েত পেয়ে যাবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজে আবু তালেব হেদায়েত পেল না কেন? এত বড় খাদিম, নবীজির চাচা, ১০টি বছর কাফেরদের সমস্ত আক্রমণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন যিনি, সে আবু তালেব তো নবীজি গিয়ে বসা ওখানে তার মৃত্যুকালে, নবীজির ফয়েজে তো সে হেদায়েত পেল না। আমাদের দেশে এত বড় ফয়েজওয়ালা কে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও ফয়েজ বেশি ওনার? এগুলি মিথ্যাচার, মিথ্যা কথা। হেদায়েত একমাত্র কার হাতে? কাজী ইব্রাহিমের ফয়েজে কেউ হেদায়েত পাবে না। হেদায়েত কে দেবে? আল্লাহ দেবে। কাজী ইব্রাহিমেরও হেদায়েত কার হাতে? এটা মৌলিক আকীদা। হেদায়েত কোনো মানুষের হাতে নেই, সুপথ প্রাপ্তি কোনো মানুষের হাতে রাখা হয়নি, আল্লাহর হাতে রাখা হয়েছে। খায়রুল হাদিস কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহর কথা, সর্বশ্রেষ্ঠ যেহেতু আল্লাহ নিজে, অতএব আল্লাহ থেকে যেটা বেরিয়ে এসছে সেই জ্ঞানের কথাগুলি হবে কি? সর্বশ্রেষ্ঠ। আল্লাহ যেমন সর্বশ্রেষ্ঠ, তার সর্বশ্রেষ্ঠ সত্তা থেকে যে কথাগুলি বেরিয়ে এসেছে সেগুলো কি হবে? সেগুলো তো সর্বশ্রেষ্ঠ হবে নিঃসন্দেহে। অখায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ তরিকা, হেদায়েতের তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আর কোন তরিকা নাই হেদায়েতের, এটাই সর্বশ্রেষ্ঠ, এটাই একমাত্র তরিকা। এই তরিকার বাইরে বিভিন্ন তরিকা আছে, সেগুলো গোমরাহির তরিকা। কিসের তরিকা? গোমরাহির তরিকা। একজন শুধু ওয়াজ শুনে লাভ দিয়ে পাঁচ হাত উপরে উঠলেই কেবল হেদায়েত হয়ে যায় না, বরং এই পাঁচ হাত লাভ দিয়ে সে আরো গোমরা হলো। কারণ লাভের কথা তো কোরআনে নাই যে কেউ কোরআনের ওয়াজ শুনে এইভাবে লাফিয়ে উঠবে। তাহলে তো সাহাবীরা এক একজন ২০ ফুট উপরে উঠতে পারতেন লাভ দিয়ে, যেই ইমান তাদের ছিল আল্লাহ আকবার, ওই লাফালাফির কথা তো নাই। আমাদের সমাজে অনেকে উহ বলে চিৎকার দিয়ে পড়ে গেলে মনে করে পৌঁছে গেছে, পৌঁছে তো গেছে, হয়তো জাহান্নামে পৌঁছে গেছে। কারণ এইভাবে বেহোশ হওয়ার কথা, চিৎকার দেওয়া, লাভ দেওয়া, এইভাবে এইভাবে অজিবা পাঠ করা। আপনি যদি কোনো চেয়ারম্যান সাহেবের কাছে যান, চেয়ারম্যান সাহেব আমাকে এক বস্তা গম দিতে হবে, দিতে হবে, দিতে হবে, চেয়ারম্যান সাহেব আপনাকে, তার যদি লাঠিয়াল বাহিনী থাকে পিটাইয়া আগে বের করো ওকে পাগলা গারদে ফাটা, এইভাবে বলেন। অথচ কি আশ্চর্য কথা, রব্বুল আলামিনের সামনে এইভাবে এইভাবে যা করা হচ্ছে না, এগুলি ইহুদিদের থেকে প্রাপ্ত, তাদের তৈরি। তাহউদ মানে আর তাহারুক, ইহুদ শব্দের অর্থ হলো এইভাবে লাফালাফি করা। এই লাফালাফি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি, ইহুদি জাতির থেকে এসছে। এই ইহুদিয়ত বাতিল করতে হবে। কোরআনে যেটা এসেছে وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ রাসূলের কাছে যা নাযিল করা হয়েছে তা যখন তারা শুনে দেখবে তাদের দু চোখ বেয়ে বান ডেকে যাচ্ছে, নয়ন জলে ভেসে যাচ্ছে তাদের বুক। এটা হলো কোরআনিক অ্যাকশন। সূরা জুমার আল্লাহ বলেছেন তাকশায়রু জুলুদুহুম, গা শিউরি উঠবে, পশমগুলি শিউরি উঠবে, কারণ মানুষের স্কিনের মধ্যে চামড়ার মধ্যে সেন্স আছে, খুব সেন্সিটিভ। প্রকৃত ভয় ফেলে লাভ আসবে না, প্রকৃত ভয় ফেলে চোখের পানি আসবে আর একটু শিওর, একটুখানি চামড়া, একটু লোমকূপগুলি দাঁড়িয়ে যাবে, পশমগুলি দাঁড়িয়ে যাবে। এই এটা কোরআনে বলছে, মানে এটা আধুনিক মেডিকেল সায়েন্সে বলেছে, হ্যাঁ এটা সত্য, স্কিনের মধ্যে সে অনুভূতি আছে। তাহলে লাভ দেওয়াটা মেকি, মুনাফিকি মিথ্যাচার, এই লাফের ভিতরে কিছুই নেই আসলে, আসলে ভণ্ড সে, প্রতারক, এই জন্য সে লাভ দিয়েছে, হয়তো তাকে নিয়োগ করা হয়েছে এই জন্য, তুমি এবার লাভ দিও তাহলে আমার মার্কেটটা গরম থাকবে। আর যদি প্রতারণা না হয়ে থাকে তাহলে ডক্টর মাহমুদ তারেক যেমনটা বলেছেন সুন্নতে রাসুল আধুনিক বিজ্ঞান বইতে, যে এইভাবে এক নাগাড়ে কেউ যদি কোনো বিরতিহীন জিকির না শুধু যে কোনো কিছু সে যদি বলি আওয়ায় জপ জপে বিরতহীনভাবে, তাহলে মস্তিষ্কের একটা পাতলা পর্দা আছে ওটা শুকিয়ে সে পাগল হয়ে যায়। এই জন্য এই জাতীয় কোনো জিকির যদি কেউ দেয় আর কোনো সুস্থ ভাই বোন পাগল হয় তার বিরুদ্ধে মামলা করা উচিত, যে ওনার দরবারে যাওয়ার পরে আমাদের একজন ভাই পাগল হয়ে গেছে, মামলা, মামলাযোগ্য অপরাধ এটা, এই সিস্টেমে কেন জিকিরটা দিলা, এটা ইচ্ছে করে সে জিকির দেওয়া হয়। পাঁচ আন পাঁচ, পাঁচ আন পাঁচ, শ্বাস নিঃশ্বাসে এক জিকির, প্রশ্বাসে আরেক জিকির, এইভাবে জিকির করানো হয় ইচ্ছে করে যাতে সে পাগল হয়। পাগল বানাবার কারখানা আছে পৃথিবীতে অনেক, এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার একেবারে বাইরে, সুন্নার বাইরে। খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়ত হলো সর্বশ্রেষ্ঠ হেদায়েত, তার উপরে আর কোনো হেদায়েত নেই। অনেকে মহিলাদেরকে বাইয়াত করান, মহিলাদেরকে বাইয়াত করান, স্পর্শ করেন, নাউজুবিল্লাহ, আবার মুরব্বী সেজে গায়ে হাত বুলিয়ে দোয়াও করেন, অবৈধ, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা বলছেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউবাইউন নিসা বিল কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের বাইয়াত নিতেন শুধু কথা দিয়ে, উনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রীয় যে বাইয়াত উনি কথা দিয়ে নিতেন। তারপর উমা মাসসাত ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাম রাআতিন কাত ইল্লাম রাআতান ইয়ামলিকুহা, স্ত্রী ছাড়া, নিজের হালাল স্ত্রী ছাড়া, হালাল কীতদাসী ছাড়া কোন নারীর হাত মুহাম্মদ রাসূলুল্লাহর হাত স্পর্শ করেনি কখনো। এগুলি তার জীবনধারার বিপরীত। আজকে আমাদের জীবনধারার ধর্মীয় অংশেও এগুলি ঢুকেছে, খায়রুল হাদি ওয়া হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে নারী পুরুষের মুসাফা আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠা লাভ করছে, এটা আমাদের ইসলামী জীবনধারার একেবারে বিপরীত, একেবারেই বিপরীত। মাকাল ইবনে ইয়াসার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আন ইউতানা ফি রাসি আহাদিকুম রাসি রাজুলিন বিমিখিয়াতিন মিন হাদিদ, কারো মাথায় একটা লোহার রড ঢুকিয়ে দেয়া এটা অনেক ভালো তার জন্য, খায়রুন মিন আন তামাসসাহু ইমরাতুন লা তাহিল্লু লাহ, কোন নারী তাকে স্পর্শ করা যে তার স্ত্রী না, তার হালাল নয়, সে কর্তৃক তাকে স্পর্শ করা বা সে যদি স্পর্শ করে এর চেয়ে তার লোহার রড দিয়ে মাথা ফুটো হয়ে যাওয়া তার জন্য ভালো, কারণ লোহার রড দিয়ে মাথা ফুটো হলে তার দুনিয়া হয়তো নষ্ট হলো, আখেরাত ঠিক থাকলো, আর ওই কাজে তার অনন্ত জীবন বরবাদ হলো, ধ্বংস হলো, অনন্ত ক্ষতির চেয়ে ক্ষণিকের ক্ষতি সামান্য ব্যাপার। আমাদের জীবনধারা এগুলো মিশে যাচ্ছে। এগুলি কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলের মধ্যে ছিল কখনো? আমাদের জীবনধারার অংশ কি এগুলি হতে পারে? না, হতে পারে না, কোনো দিন হতে পারে না। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলতেন, ইয়াকুম আদ-দুখুল আলা নিসাই, নারীদের ঘরে যেও না, তাদের কাছে তোমরা ঢোকো না। কল রাজুল আফরাইতাল হামওয়া, আপনি বলুন তো, দেবর, দেবর তো ভাবির ঘরে যায়। নবীজি বলেন, আল হামওয়াল মউ, দেবরটা হলো ভাবির জন্য মৃত্যুদূত, মৃত্যুতুল্য। কারণ মুসলিম সংস্কৃতিতে এটা নাই যে ভাইয়ের স্ত্রীর ঘরে ভাই নেই বা কোনো অন্য কেউই নেই, এই সময় সে যাবে। এই নির্জনতা কঠিনভাবে ইসলাম নিষেধ করেছে। এই নিষেধটা সাইন্টিফিক, মানুষের সুস্থতার জন্য অপরিহার্য ফরজ বিধান। আজকে এই প্রসঙ্গে আমাদের ইসলামিক জীবনধারার যে অপরিহার্য অংশ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো চক্ষু অবনমিত রাখতে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিনা নারীগণকে বলো তারা তাদের দৃষ্টিকে অবনমিত রাখবে। পর পুরুষ দেখলে তারা খামাখাই সেখানে তাকাবে না, পর নারী দেখলে পুরুষরা তাকাবে না। এই তাকানোতে কি হয় ক্ষতিটা? এটা একটা দৃষ্টির ব্যবিচার, জিনাল আইনাইনি আর নজর। নবীজি বলেছেন, দৃষ্টির ব্যবিচার হলো, চোখের ব্যবিচার হলো দৃষ্টি দেয়া। ইসলামিক কালচার হলো দৃষ্টি পড়তেই পারে কানের প্রতি, সেটা ফিরিয়ে নিতে হবে। আপনি বসে বসে হিন্দি সিরিয়াল দেখবেন, কে বৈধতা দিল আপনাকে? এই চোখ না বিক্রি হয়েছে, এটা আল্লাহর কাজে ব্যবহার হবে, তো এটা এখন শয়তানের কাজে ব্যবহার হলো কেন? তো বিক্রি হওয়া চোখ, সিনেমা দেখতে হলে আলাদা দুইটা চোখ আপনি যদি আনতে পারেন, যেগুলো বিক্রি হয়নি আল্লাহর কাছে, সেই দুটা দিয়ে দেখলে হয়তো দুর্নীতি কম হবে। কিন্তু এই দুটা তো বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়ে, ঠিক নয় কি? এই দুটা দিয়ে এখন মালিকের ইচ্ছা মতো হালাল স্ত্রী দেখা যাবে, আর ছদ্য হারাম মহিলা, নিজের মা, নিজের বোন, নিজের খালা, নিজের ফুফু, নিজের বোন, ভাতিজি, এই জাতীয় যে 14 জন হারাম মহিলা আছে তাদেরকে দেখা যাবে। এর বাইরে তো এটা ইউজ করা যাবে না, সরকারি মাল তো, আপনি সরকারি মাল বেসরকারি কাজে ইউজ করেছেন, কত বড় দুদুকের দরকার এখানে? দুর্নীতি দমন করা উচিত না? এটা দুর্নীতি। আর একদিকে তো দুর্নীতি হলো, আরেকদিকে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। আজকে ঢাকা শহরে যেভাবে মসজিদে মসজিদে চেয়ারের আগমন শুরু হয়েছে, শেষ পর্যন্ত তো মসজিদগুলিকে সেমিনার কক্ষের মতো দেখা যাবে, সব চেয়ার। আগামী 10 বছর পরে এখন তো 1-2 কাতারে চেয়ার লাগে, সামনে আর মুসল্লা নিয়ে মসজিদে আসতে হবে না। এইভাবে চলতে থাকলে সবাই চেয়ার একখান নিয়ে মসজিদে আসতে হবে, কারণ কোমরের ব্যথায় আর রুকু করা চলবে না, তখন মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথায় সেজদা করার তৌফিক হারিয়ে ফেলবেন। এটা আমার এখানে এই আইপ্যাডেই এই তথ্যগুলি দিয়েছে মেডিকেল সায়েন্স, মাওসুয়াতুল ইজাজিল ইলমি ফিল কোরআনুল করিম, কোরআনুল করিমের অলৌকিকত্বের বিশ্বকোষ, ওই গ্রন্থে উল্লেখ করেছেন যে এই যে আল্লাহ বললেন নজর অবনমিত রাখো, সারাক্ষণ যেখানে নারী দেখো সেখানেই নজর দিও না, যেখানে পুরুষ দেখো নারীরা সেখানে নজর দিও না, এটা রব্বুল আলামিন যিনি চোখের স্রষ্টা তার কমান্ড, তিনি কমান্ড করেছেন এটা করো না, তিনি জানেন এর পশ্চাতে কি আছে, কি হবে এতে। নজর দিলেই এটা আপনি অস্ত্র গুদামে আগুন লাগিয়ে দিলেন, আপনার যে যৌবন, সেই যৌবনের যেই হরমোন আল্লাহ রেখেছেন, দৃষ্টি দেওয়ার সাথে সাথে দৃষ্টিকে যদি অপব্যবহার করেন তার সাথে সাথে দেহ বসে থাকবে না, দেহের ভিতরে স্বয়ংক্রিয় যৌবনের হরমোন নিঃসরণ শুরু হয়ে যাবে। এই হরমোন আপনার হার্ট বিট বাড়িয়ে দেবে, আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেবে, এই হরমোনগুলো প্রোস্টেট গ্রন্থিতে চলে যাবে, বের হতে না পেরে রক্তধারায় মিশে পয়জনের রূপ নেবে, ওই যৌন হরমোনগুলি পয়জন আকার নিয়ে মেরুদণ্ডে ইনফেকশন, কোমরের ইনফেকশন, হার্টের ইনফেকশন তৈরি করছে সারা বিশ্বব্যাপী। যখন মানুষের এই নজরের গুণা ছিল না, তখন এত হাঁটু ব্যথা, আমার শিশুকাল আমি একজনও দেখিনি, 115-20 বছর বয়সের কাউ কেউ হাঁটু ব্যথায় সেজদা করতে পারে না আমি দেখিনি, কারণ নজরের পাপটা ছিল না, নজর সেফ ছিল, নজর সেফ থাকার কারণে যৌন হরমোনগুলো এইভাবে সারাক্ষণ নিঃসরণ করার সুযোগ হয়নি তাদের, ওই জন্য তারা সুস্থ ছিলেন। সিরিয়াল দেখবেন, সিনেমা দেখলেই কোমর ব্যথা হবেই, সিরিয়াল দেখলে কোমর ব্যথা হবেই, মেরুদণ্ডে ইনফেকশন হবেই, চোখ কন্ট্রোলে না রাখলে, ট্রাফিক আইন না মানলে আপনার সারা শরীর পয়জনের খনিতে পরিণত হবে। এখান থেকে আলঝেইমার, এখান থেকে নানা দুরারোগ্য সব ব্যাধি, আপনি নিজেই নিজেকে অসুস্থ করছেন। কোরআন সেটাই বলছে, মানুষ অসুস্থ করে নিজেকে নিজে, এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন ওই যা মৃত্যু যখন আমি অসুস্থ হই, এভাবে বলা হচ্ছে না হে আল্লাহ যখন তুমি আমাকে অসুস্থ বানাও, এভাবে বলেনি, আমি যখন নিজ দোষে নিজে অসুস্থ হয়ে যাই তখন তুমি এগিয়ে আসো, ফাহু ইয়াসফিন, তুমি শেফা দাও, আমার ভূমিকা আমাকে অসুস্থ বানানো আর তোমার ভূমিকা হলো আমাকে শেফা দান করা। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন যখন বলছেন চক্ষু অবনমিত রাখো, তখন তো রব্বুল আলামিন আমাকে নিরাময় দিচ্ছেন, আমাকে শেফা দিচ্ছেন, আমাকে একটা চিকিৎসা দিচ্ছেন, আমার ভিতরে একটা সমস্যা তৈরি হবে এই নজর যদি আমি অপব্যবহার করি। ইনশাল্লাহ এই এই সিনেমা দেখা, এই সিরিয়াল দেখা, এই বেলাল্লাপনা বেহায়াপনা আগামী কয়েক দশকের মধ্যে আর থাকবে না ইনশাল্লাহ। কোরআনের তত্ত্ব পেয়ে মানুষ ফিরে আসবে যে এটা কত সর্বনাশা, এখনই অনেকে ফিরে আসছেন। অতএব আমরা মুসলিম, আমরা মুসলিমদের লাইফ স্টাইল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল। অতএব আমরা ব্যভিচার, ব্যভিচার ভিত্তিক সমাজ আমরা গড়ব না, আমরা পরিবার, পরিবার ভিত্তিক সমাজ গড়ব যেখানে স্বামী স্ত্রী নারী পুরুষ তারা উভয় উভয়ের জন্য বৈধ, আইন সিদ্ধ হবেন, সুস্থ একটি মানব প্রজন্মের জন্য পরিবারের কোনো বিকল্প নেই। আজকে এই বাংলাদেশেই বছরে 15 লক্ষ থেকে 16 লক্ষ অ্যাবনর্মাল শিশু জন্ম দিচ্ছে, কি কারণ, কেন এমনটা হলো, আগে তো ছিল না, অনৈতিক পরিবেশে সুস্থ সন্তান আসে না, জিনা ব্যভিচারের পরিবেশে সুস্থ সন্তান আসবে না, বাবা নিজেই সারা শরীরে যৌন হরমোনের বিষক্রিয়ায় বিষাক্ত হয়ে আছে, তার সন্তান কিভাবে সুস্থ আসবে বলুন। মা যদি ওরকম সিরিয়াল দেখার অভ্যস্ত হন, সে তো সারা শরীরে এগুলি দেখে আর হরমোন নিঃসরণ হয়, হতে হতে সেখানেও বিষক্রিয়া, মা নিজেও বিষক্রিয়া আক্রান্ত, বাবা নিজেও বিষক্রিয়া আক্রান্ত, দুজন বিষাক্ত, এই দুই বিষাক্তের সন্তান বিষমুক্ত আসবে, কোনোদিন আসবে না। এই জন্যে আজকে মানব জাতির স্বার্থেই অবৈধ নাচ গান, ব্যায়াপনা, বেলাল্লাপনা, বেপর্দা চলাচলি এগুলি বন্ধ হওয়া উচিত। সিরিয়াল যেগুলোতে কোনো সংস্কৃতির নামে, সংস্কৃতির নামে রোগের চর্চা করা হচ্ছে, মানুষকে অসুস্থ বানানো হচ্ছে, গোটা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এগুলি বন্ধ হওয়া উচিত। পর্নোগ্রাফি দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে কোনো সভ্যতা নির্মাণ হয় না, সভ্যতা ধ্বংস হয়, মানুষ ধ্বংস হয়। অতএব এই ধ্বংসের হাত থেকে আপনাদের বাঁচতে হবে, কষ্ট করে চোখগুলিকে হেফাজত করতে হবে, ব্যাপারটা খুব সহজ, চোখটা একটু নামাই রাখলেন, সিরিয়াল চলছে অসুবিধা নেই, আপনি দেখলেন না, 2-4 দিন চোখ নিচে রাখলেই তো পরে নিজের কাছে আসবে মনে যে এটা খামাখা দেখতেই পারি না, এটা চালিয়ে লাভ কি, থাক বন্ধই করে দাও, ঠিক না, শুধু চোখগুলি নিচে রাখবেন বস, কি সহজ বুদ্ধি, আল্লাহু আকবার, কি সহজ বুদ্ধি, চোখগুলো নিচে রাখলে শেষ, সমস্যা শেষ আপনার। ইসলামের এই সুন্দর বিধানগুলি আমাদের মানতেই হবে, না মেনে কোনো উপায় নেই। তারপর কানের প্রসঙ্গে আসি, কানের সংস্কৃতি, কানের সন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো কান ছিল, এই দুটো কানকে তিনি কিভাবে ইউজ করেছেন, লাইফ স্টাইলটা কী ছিল দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু শারাউল মুগান্নিয়াত, যারা গায়িকা এদের কেনা বেচা অবৈধ, ওলা বাইউহুন্না, কেনা চলবে না, বিক্রিও চলবে না, ওলা তালিমুহুন্না, এদেরকে দোতারা সেতারা সারে গামা বাদা নিষেধ তালিম করা, এগুলির জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা, এগুলি করা, এগুলি সব অবৈধ কাজ, সমাজের জন্য ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর, বিষাক্ত জিনিস। 1905 সালের আগে আমাদের এই বাংলাদেশে এই জাতীয় কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো সিনেমা হল ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো গায়িকা নায়িকা গোটা সমাজে, এমনকি হিন্দু সমাজেও খুঁজে পাওয়া যেত না। এগুলি মানুষ কল্পনার মধ্যেও আনতে পারতো না তখন, যে একটা মেয়ে পুরুষদের সামনে গিয়ে গান গাইবে, কোনো মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও কল্পনা করতো না। 1905 সাল থেকে 1955 সাল পর্যন্ত সিনেমা হলগুলিতে ছেলেকে মেয়ে বানিয়ে তারা অনুষ্ঠান করত। আমি আমার শিশুকালে দেখেছি স্কুলে কোনো মেয়েরা নাচের জন্য কেউ যায় না, তখন ছেলেকে মেয়ে বানানো হতো, শাড়ি পরানো হতো। তখনকার সমাজ, ইসলাম যে সমস্যা তৈরি করে দিয়েছে এটা নষ্ট করতে তো 200-250 বছর গিয়েছে। ব্রিটিশরা 250 বছরেও তা পারেনি, যেটা ডিশ লাইনগুলো এসে 6 মাসে করে দিয়েছে এই ঢাকা শহরে। 6 মাসে যা করে দিয়েছে, 250 বছরেও ব্রিটিশরা এটা করতে পারেনি, সম্ভব হয়নি। বললাম তিজারাতুন ফিহিন্না, গায়িকা নায়িকা সম্বলিত কোনো ব্যবসা, সিনেমা, নাটক, সাংস্কৃতিক ইত্যাদি ব্যবসা, এগুলি অবৈধ, হারাম। ও থামানুহুন্না হারামুন, এদের মূল্য সম্পূর্ণ হারাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনধারার একেবারে বিপরীত। যদি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনধারা থাকতো, আজকে ইসলাম প্রশ্নের সম্মুখীন হতো, আজকে জেনুইন বিজ্ঞানের সম্মুখীন হয়ে ইসলাম বাতিল হয়ে যেত। যদি নবীজি এই গানকে, এই নাচ, এই দোতারা সেতারা, এই গায়িকা নায়িকার এসব কিছুকে বৈধ বলতেন। আলহামদুলিল্লাহ এগুলি ইসলামে অবৈধ আছে, এটা এখন মেডিকেল সায়েন্সও গবেষণা করে করে বলছে আসলে এগুলি মারাত্মক জিনিস। প্রিয় ভাইরা, ইত্তেবা উসুন্না, সুন্নত মানে শুধু লাউ খাওয়া, সুন্নত মানে শুধু একটু মিষ্টি খাওয়া, আমরা যেগুলি বেশি মনে করি, মেসওয়াক করা, একটু টুপি টাপি মাথায় দিয়ে চলা, কি সুন্নত মানে হলো সামগ্রিক একটা জীবনধারা। সামগ্রিক জীবনধারায় নবীজি কোন পয়েন্টে কি করতেন, প্রতিটি ক্ষেত্রে সুন্না আছে। স্বামী কিভাবে স্ত্রীর সাথে আচরণ করবে সেখানে সুন্না আছে, স্ত্রী কিভাবে স্বামীর সাথে আচরণ করবে সেখানেও সুন্না আছে, পিতা কিভাবে পিতৃত্বের দায়িত্ব পালন করবে সেখানে সুন্না আছে, পুত্র সন্তান কিভাবে সন্তান হিসাবে মাতা পিতার সাথে আচরণ করবে সেখানেও সুন্না আছে, প্রতিবেশীর সাথে কিভাবে আরেক প্রতিবেশী আচরণ করবে সেখানে সুন্না আছে, আছে কি না? একটা গাড়িতে উঠলেও কয়েক ঘন্টার জন্য আমরা বসেছি, দুজন প্রতিবেশী হয়েছি একই সিটে, এখানেও কিভাবে থাকতে হবে একটা সুন্না আছে। আমার কর্মচারী আছে, একজন মালিক আছেন, বা আমি মালিক আছি, বা আমি কর্মচারী, দুয়ে সম্পর্ক কি হবে, এক্ষেত্রে সুন্না আছে, আছে না? যারা রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রনায়ক হবেন, যারা প্রজা হবেন, এ দুইয়ের আচরণ কেমন হবে সেখানেও সুন্না আছে। জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারা বিস্তৃত আছে। এ সামগ্রিক জীবনধারাকে বলা হয় সুন্না, আর সেই সুন্নাকে যিনি ফলো করবেন তিনি চিরসুখী, এই দুনিয়াতেও, কবরেও, আখেরাতেও। আল্লাহ তাআলা আমাদেরকে ইত্তেবায়ে সুন্নাহ তৌফিক দান করুন। আমি আরেকটি খুতবাতে ইনশাআল্লাহ ইত্তেবায়ে সুন্নাহর আরো অনেকগুলো দিক নিয়ে আসব, আজকে একটুখানি নমুনা বর্ণনা দেয়া হলো। আকুল কৌলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুকা ইয়া রব كما علمتنا وهديتنا وكما علمتنا القرآن وشرفتنا بمحمد صلى الله عليه وسلم ووعدت لنا الجنة عندما نؤمن بك ونعمل الأعمال الصالحات فلك الحمد على ذلك كله ولك الشكر يا رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله، اتبعوا سنة محمد صلى الله عليه وسلم ولا تتبعوا البدع والحوادث ومحدثات الأمور، فما من عام إلا تحدث فيه البدع وتحيا فيه البدع وتموت فيها السنن. يا ويل أمة تموت سنتها وتحيا بدعتها، إن البدعة تقود إلى النار وإن السنة تهدي إلى الجنة. أيها الإخوة في الله، فاتبعوا سنة محمد صلى الله عليه وسلم في أنفسكم وفي أسرتكم وفي مجتمعكم وفي بلادكم وفي دنياكم كلها. ففي كل مجال، في كل مجالات الحياة، السنة موجودة من محمد صلى الله عليه وسلم. في الاقتصاد سنة، وفي الاستماع سنة، وفي الخلافة سنة، وفي الأسرة سنة، وفي الأكل سنة، وفي الشرب سنة، وفي دخول البيت سنة، وفي الخروج من البيت سنة، وفي دخول الخلاء سنة، وفي الخروج من الخلاء سنة، وفي كل شأن من شؤون الحياة سنة. فاتبعوا هذه السنن فإنها نور، فإنها بركة، فإنها نعمة، فإنها هداية، فإنها كرامة لكم من رب العالمين تبارك وتعالى. فمن اتبع السنة فقد اعتز وتشرف وتكرم عند الله، ومن اتبع البدع فقد أذل نفسه وهان على الله عز وجل. إن الله عز وجل يقول: إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين. فكل بدعة افتراء على الله، ومن افترى على الله يذله الله عز وجل في الدنيا والآخرة. فاتبعوا السنن وخذوا الجنة جزاء لاتباع السنة واجتناب البدعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون.